exclusively on FusionBD.com. Shuru Hoye Geche Kuasha Kuasha brought to you by Eagle Ice Cream, a world of great taste. Ashonge Achi Ami Aji Sharmin. আপনার সবাই শুনেছেন ব্ল্যাক উইডো স্পাইডার নামে একটি স্পাইডার রয়েছে যার একটি দংশ নেই মৃত্যু। তাকে কুয়াশা এক্সপাইল হয়ে ব্ল্যাক উইডো স্পাইডারের গল্প শুনবেন না, শুনবেন সেই সত্য কাহিনী যার নাম দ্য ব্ল্যাক উইডো। আসুন তাহলে শুনি আজকে কুয়াশা সত্য ঘটনা দ্য ব্ল্যাক উইডো। চলছে কুয়াশা রেডিও 89.2 FM ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। একটা নতুন শুরু করা একটা নতুন ভালোবাসার জন্ম দেয়, কিন্তু কারো কারো কাছে শুধু ভালোবাসা যথেষ্ট নয়। এই পৃথিবীর অনেক বন্ধ দরজার পেছনে অপবিত্র রহস্যের জন্ম নেয় এবং সেসব রহস্য যখন উন্মোচন হয় ইতিহাসের পাতায় তা কালো অধ্যায় হয়ে থাকে। একটা নতুন শুরুর জন্য রকি ফোর্ট কলোরাডোর সবচেয়ে ভালো জায়গাগুলোর মাঝে একটি, যেখানে শায়ন ফুলার এবং তার স্বামী মাইক তাদের টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্পর্কটাকে জোড়া লাগানোর স্বপ্ন চোখে নিয়ে আসে। কিন্তু এই সম্পর্কটা ঠিক বেটিকে সব সীমা ছাড়িয়ে যায়। 12 বছরের একটি লম্বা বৈবাহিক জীবন পার করার পরে শ্যারন ফুলার একটি অন্যরকম জীবন চায়, একটি জীবন যেখানে সে তার স্বামীর অস্তিত্ব চায় না। মাইক খুব শান্তশিষ্ট দয়ালু মানুষ ছিল যে পৃথিবীকে অন্য চোখে দেখত। সে চাইতো তার স্ত্রীও সেভাবে দেখুক, কিন্তু তার স্ত্রী ছিল আলাদা। শ্যারনের কাছে মাইককে তার স্বাধীনতার পথে একটা বড় দেয়াল মনে হতো। শ্যারন খুবই সাধারণ সীমাবদ্ধ একটি পরিবারে জন্মগ্রহণ করে, যেখানে পরিবারের কথার বাইরে কিছু করার সম্মতি তার ছিল না। মাইককে বিয়ে করার পরে সে একই গতানুগতিক শাসনের কারণে তার দম বন্ধ হয়ে আসত। রকি ফোর্ডে আসার কিছুদিনের মাঝেই ফুলার বা পেরি নেলসন নামক এক ধনী ব্যবসায়ীর বাসায় রাতের খাবারের দাবার পায়। শ্যারন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে খুব উৎসাহী ছিল, বিশেষ করে ছেলেদের সাথে। যদি পেরি নেলসন সদ্য বিবাহিত, জুলির সাথে তার বৈবাহিক জীবন মাত্র শুরু হয়েছে, কিন্তু তারপরেও তারাও যেহেতু রকিতে থাকে এবং শ্যারনের পুরুষদের বশ করার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তাই এর পরিণতিও ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছিল। পেরির বন্ধু রবার্ট গুডহেড পরবর্তীতে পুলিশকে জানিয়েছিল, পেরির স্ত্রী একজন চুপচাপ শান্ত এবং ভদ্র স্বভাবের মহিলা ছিলেন এবং খুবই গম্ভীর স্বভাবের ছিলেন। পেরি একসময় রবার্টকে বলেছিলেন যে তার দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছিল না, সে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড, কারণ তার স্ত্রী শারীরিকভাবে অক্ষম ছিল। শ্যারন আর পেরির মাঝে খুব দ্রুত সম্পর্ক তৈরি হতে দেখা যায়। রবার্টের স্ত্রী ডনা বলেন শ্যারন কৌশল করে পেরিকে প্ররোচিত করেছিল। শ্যারন খুবই প্রাণবন্ত, কৌতুকপ্রিয়, চটপটে, লেট নাইট পার্টি ধরনের মহিলা ছিল। সে পেরির সাথে পরিচয়ের পর তাকে নিয়ে মেতে ওঠে। এদিকে তার বৈবাহিক জীবন নিয়ে তার কোনো উত্তেজনা ছিল না। দাওয়াতের মাত্র 2 সপ্তাহ পরে পেরি পুরোপুরি শ্যারনের প্রেমে পড়ে যায়। আমাদের মাঝে অনেকেই এমন আছি যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক এমনটা ঘটে যায় পেরির সাথে। যেহেতু পুরুষ মানুষ নিয়ন্ত্রণ করার কৌশলটা শ্যারনের খুব ভালো পড়া ছিল, স্বভাবতই সে পেরিকে প্ররোচিত করে এবং পেরি সে প্রলোভনের ফাঁদে পা দেয়। শ্যারনের বান্ধবী ডায়ান রয়ং বলেন শ্যারন সবসময় তার বডি শো অফ করত। সে ছোট ছোট টপস পরত, স্পেশালি স্প্যাগেটি স্ট্রিপার টপস পরত, অর্থাৎ তার উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার ছিল আর ছেলেরা এসব পছন্দ করে আর এসব প্রলোভনেই তারা লিপ্ত হয়। কিছু মাস পরে শ্যারন এবং পেরি তাদের সঙ্গীদের ছেড়ে দেয়। শ্যারন তার 2 সন্তানের দায়িত্ব তার স্বামী মাইককে দেয়। এটি একটি ছোট্ট শহর, তাই এমন কিছু হলে সেটা বাতাসের মতো ছড়িয়ে যায়, নানা রকম কথা ওঠে। অবশেষে 1977 সালের 3রা জুলাই এই সব ধরনের সমালোচনা উপেক্ষা করে 31 বছর বয়সী শ্যারন এবং 35 বছর বয়সী পেরি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তী বসন্তে তাদের একটি ছেলে জন্ম নেয়। তার 2 বছর পর একটি মেয়ে জন্ম নেয়। তারা তাদের নতুন পরিবার নিয়ে পার্শ্ববর্তী শহর ওয়েস্টার্ন ন্যাশনালের ম্যাজেস্টিক রকি মাউন্টেনে তাদের নতুন বাড়িতে নতুন সংসার শুরু করে। তারা অনেক সময় এবং অনেক টাকা ব্যয় করছিল এই বাড়িটাকে সুন্দর করে গোছানোর জন্য। বাড়িটি পাহাড়ের চূড়ায় ছিল, যেখান থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সবাই তাদের বাড়ি দেখতো আর বলতো যে কত সুন্দর একটা বাড়ি তারা বানিয়েছে। পেরির অপ্টোমেট্রি ক্লিনিকে পেরি এবং শ্যারন একসাথে কাজ শুরু করে, যেখানে শ্যারন বই বিষয়ক ব্যাপারে পেরিকে সাহায্য করত। অন্যান্য মানুষের কি ভাবত কি বলতো তা নিয়ে শ্যারন এবং পেরির কিছু আসতো যেত না। যা বাইরের মানুষের কাছে কিছুটা অস্বাভাবিক ছিল, কিন্তু তারা জানতো তারা কি করছে। তারা শুধু ভাবত তারা কি এবং তাদের মধ্যে কতটুকু ভালোবাসা আছে। সেই সময়টাতে মনে হতো যে তারা তাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে এবং বর্তমানে সেগুলো ঠিক করছে, এই সম্পর্কটাকে অনেক বেশি শক্তিশালী করার জন্য। সেই মুহূর্তে তাদের একটি নতুন জুটি সবার ধারণাকে ভুল প্রমাণিত করে অনেক সুখী জীবনযাপন করছিল। তাছাড়া তারা শহরের বেশ জনপ্রিয় জুটি হয়ে উঠেছিল। শ্যারন ছিল অনেক চটপটে স্বভাবের, আর অন্যদিকে পেন ছিল অনেক শান্ত স্বভাবের। কিন্তু নতুন বাড়ি বানানো শেষ হওয়ার পর সবকিছু যখন ঠিকঠাক যাচ্ছিল, তখন শ্যারন তার বন্ধুদের এটা বলে অবাক করে দেয় যে তার পরিবার বাইরে থেকে যত সুখী দেখা যায় ঠিক ততটা ভেতর থেকে নয়। সে বলে সে ভেবেছিল স্বামী ধনী, সুন্দর বড় বাড়ি, সে এখানে সুখী হবে। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই এই সবকিছু তার একঘেয়ে লাগতে শুরু করে। সে প্যারিকে নিয়েও সেসব অভিযোগ দেয় যা সে তার প্রথম স্বামীকে নিয়ে দিয়েছিল। শ্যারনের কাছে বাড়ির ইলেকট্রিক বিল জাতীয় কিছু কিছু টাকার দায়িত্ব ছিল, কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যায় যখন ঘর চালানোর সেসব টাকা শ্যারনের নিজস্ব বিলাসিতায় খরচ হওয়া শুরু হতে থাকে। তাদের নতুন বাড়ি হয়তো কোলারাডো গ্রানাইটের উপর তৈরি হয়েছে, কিন্তু তাদের সম্পর্ক তৈরি হয় চোরা বাড়ির উপর। শ্যারন বাড়িতে অনেক কম সময় দিতে শুরু করে এবং প্যারি হতাশ হতে থাকে। তাই একটা সময়ের পর যা হওয়ার কথা ছিল তাই হয়। শ্যারন এবং প্যারির বিবাহ ভাঙনের দিকে যাচ্ছিল। শ্যারন বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। সে বলে তার সময় দরকার ভাবার জন্য, এরপর সে কি করবে তা নিয়ে। প্যারিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং আটকানোর চেষ্টা করে। তারপরও শ্যারন যখন বেরিয়ে যায়, তখন প্যারিকে বলে সে যদি আগের বাড়ির চৌকাট পার হয় তাহলে এ বাড়ির দরজা তার জন্য একেবারেই বন্ধ হয়ে যাবে। শ্যারন তার কোনো কথাই কানে নেয় না এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। একা বাড়িতে প্যারি প্রচণ্ড বিষণ্ণ হয়ে পড়ে। শ্যারন এবং প্যারির সম্পর্কের এই ভাঙনের কারণ হতে পারে তাদের আগের বিবাহ বিচ্ছিন্নতার প্রভাব। মানুষ যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে, সে সম্পর্কের ভালো দিক খারাপ দিক সবকিছু তাদের পরবর্তী সম্পর্কে তাদের সাথে চলে আসে। শ্যারন এবং প্যারির আগের বিবাহ বিচ্ছিন্নের যে ভুলগুলো ছিল, অবশেষে সেই একই ভুল তারা পরবর্তীতে এই সম্পর্কেও করে। একই রকম কারণ নিয়ে ঝগড়া, একই রকম কারণ নিয়ে দূরত্ব তৈরি। দ্বিতীয়বার তারা তাদের এই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করেও কোথায় যেন গিয়ে সে ভুল পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। শ্যারন সেখান থেকে বেরিয়ে শহরের বাইরে একটি বাড়িতে গিয়ে ওঠে। এই বিচ্ছেদ প্রেমের উপর অনেকটা বেশি প্রভাব ফেলে এবং সে খুব বেশি হতাশায় পড়ে যায়। ইতিমধ্যে তার প্রথম বিবাহ বিচ্ছেদ হয় এবং সে চায় না তার এই বিষয়টি ভেঙে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাবার ঠিক 7 মাস পরে আবার শ্যারন বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এবং শ্যারন ফিরলে প্যারি খুব খুশির সাথে তাকে আবার স্বীকার করে নেয়। পরিবার এবং বন্ধুবান্ধব সবাই অবাক হয়ে যায় এটা দেখে যে প্যারি শ্যারনকে দ্বিতীয়বার সুযোগটা এত সহজে দিয়ে দেয়। দ্বিতীয় বিয়ে মানুষের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করে, কারণ তাদের মাথায় থাকে তারা ইতিমধ্যে একবার ব্যর্থ হয়েছে। তারা দ্বিতীয়বার সেটা হতে দিতে চায় না, কারণ তারা আরো বেশি চেষ্টা করে, আরো বেশি পরিশ্রম করে দ্বিতীয় সম্পর্কটাকে বাঁচিয়ে রাখবার জন্য। শ্যারন বাড়ি ফেরার কিছু সপ্তাহ পরেই প্যারি বাড়ির কিছু কাজের জন্য গ্যারি অ্যাডাম নামে একজন স্থানীয় মিস্ত্রিকে ভাড়া করে। গ্যারি অনেক সুদর্শন ছিল, অনেক শ্রম সাধ্য ছিল, সে শিকার এবং মাছ ধরতে পছন্দ করত এবং আরো অনেক কিছু যা প্যারির মাঝে ছিল না। এর মাত্র কয়েক মাস পরে শ্যারন একটি হ্যালোউইন পার্টির আয়োজন করে যেখানে তিনি স্থানীয় সবাইকেই দাওয়াত দেন, আর সেখানে তিনি স্কারলেট ওহারার বেশ ধারণ করেন। সেখানে তিনি তার স্বামীর স্থানে গ্যারিকে রেড বাটলারের বেশ দিতে বলেন এবং নৃত্য চলাকালীন সময় তাদের খুবই ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। গ্যারি অ্যাডামের স্ত্রী এবং বাচ্চা থাকা সত্ত্বেও শ্যারন গ্যারি অ্যাডামের বাসনায় অন্ধ হয়ে যায়। শ্যারন সবাইকে বলে গ্যারিকে সে কখনো জীবনসঙ্গী হিসেবে দেখেনি, কিন্তু তারপরেও সে গ্যারির প্রতি আসক্ত হয়ে যায়। আর তারপরে শ্যারন গ্যারির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তা এমন নয় যে লুকিয়ে লুকিয়ে, অনেকেরই চোখে পড়ে কি চলছে। তার ব্যাপারে বিভিন্ন হোটেল কিংবা একান্ত জায়গায় দেখা যেত। শ্যারন আসলে এমন একজন ব্যক্তি ছিল যে চাইতো সে যা ইচ্ছে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে তাই করতে পারে। সে ভেবে নিয়েছে তার কোনো সীমারেখা নেই, সে যে কারোর সাথে ব্যক্তিগত অবৈধ সম্পর্কে জড়াতে পারে এবং তাকে সেটা করতে দেওয়া উচিত, এটাই ছিল তার বক্তব্য। অন্যদিকে প্যারির কোনো ধারণাই ছিল না তার স্ত্রীর একটি অবৈধ সম্পর্ক চলছে। প্যারি কখনো ভাবেনি গ্যারির মতো একটা বাড়ির মিস্ত্রির সাথে শ্যারন কোনো রকম সম্পর্কে জড়াবে। গ্যারি ধনী ছিল না, ছিল শ্রমজীবী, আর শ্যারন বিলাসিতা পছন্দ করত। সুতরাং বাড়ির যে কোনো কাজের জন্য প্যারি সবসময় গ্যারিকে ভাড়া করত। অথচ তার কোনো ধারণাও ছিল না তার জানার বাইরে তার ঘরে কত কিছু ঘটে চলেছে। এমনকি দুপুরের খাবারের বিরতিতে গ্যারি এবং শ্যারন অত্যন্ত ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে, শুধু তাই না, শ্যারন তার আর স্বামীর সকল ব্যক্তিগত কথাই গ্যারিকে বলত, এমনকি তাদের ঝগড়া সম্পর্কিত সকল বিষয়। আর এসব কথা গ্যারিকে শ্যারনের প্রতি আরো বেশি আকৃষ্ট করে তুলত। এদিকে দ্বিতীয় বিয়ে ভাঙানোর দিকে এগোচ্ছে, অন্যদিকে আর্থিক সংকট নিয়ে পেরি অনেক বেশি হতাশ হয়ে পড়ে। পেরি বন্ধু বান্ধব এবং রোগীরা তাকে পরিত্যাগ করতে থাকে, মানুষ তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে থাকে এবং বলে, আমরা তোমার স্ত্রীকে পছন্দ করি না, তোমাকে পছন্দ করি না, এবং আমরা তোমার ব্যবসায় কোনো সাহায্য করতে পারবো না। অথচ এই মানুষগুলোই অনেক বছর ধরে তার কাছে আসতো, সুতরাং এই ধরনের অবস্থা পেরির জন্য খুবই কষ্টদায়ক ছিল। ঋণের বোঝা মাথায় চেপে বসলে সে তার অফিস একটি সস্তা জায়গায় পরিবর্তন করে এবং তার গাড়ি বিক্রি করে দেয়। তার উপর ট্যাক্স না দেওয়ার কারণে মামলাও হয়ে যায় তার বিরুদ্ধে। পেরির জীবন আরো হতাশায় ভরে যাচ্ছিল। পেরিকে নিয়ে অতিমাত্র চিন্তিত হওয়ায় বাব গুডহেড এবং তার স্ত্রী যারা পেরির বন্ধু ছিল তারা তাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় পেরিকে বোঝাতে এবং সে সময় তার পাশে দাঁড়াতে। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে পেরি বাসায় নেই। শ্যারন বলে যে গত কিছুদিন আগে সে বাইরে গেছে একটি কাজে এবং আজ বিকেলে তার ফেরত আসবার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। শ্যারন তখন মদ্যপান করছিল, খুবই অস্থিরভাবে বাবের স্ত্রীর সাথে কথা বলতে থাকে, বাড়িতে আসার জন্য ধন্যবাদ দিতে থাকে এবং তারপর বাবের স্ত্রীকে জিজ্ঞেস করে যে তার স্বামী যদি কখনো না ফিরে আসে তাহলে সে কি করবে। এটি বাবের খুব অস্বাভাবিক লাগে, কারণ এরকম কথা বলার মতো তো কিছু ঘটেনি। তার বিকেলে আসার কথা ছিল আর এখন মাত্র সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু এতটুকু সময়ে শ্যারন কেন এই ধরনের কথা বলছে। সে রাতে আর পেরি ঘরে ফেরেনি, সেই রাতেই শুধু না, পেরি আর কোনোদিনই ফেরেনি। পরদিন বিকেলে একজন লোক হাঁটাহাঁটি করার সময় শহরের সীমান্তে নদীর ধারে পেরির গাড়ি রাস্তার ধারে খোলা অবস্থায় দেখতে পায়, আর গাড়ির ভেতরে কেউ ছিল না। এভাবে সপ্তাহ পার হয়ে গেল, পেরির খোঁজ না পেয়ে তার পরিবার এবং বন্ধুরা অনেক বেশি উদ্বিগ্ন এবং ভীত হয়ে পড়ে। শহরের কিছু মানুষের ধারণা পেরি নদীর ধারে ক্যাম্পিং করার সময় হরকা বাণী তলিয়ে গেছে। আবার কিছু মানুষ ধারণা করছিল শ্যারন আর পেরি প্ল্যান করে এমন কিছু করছে যাতে তারা পেরির জীবন বীমার টাকা পায়, কিন্তু তবুও এমন হয়ে থাকলেও শ্যারন ততক্ষণে কোনো টাকা পাবে না যতক্ষণ না পেরির মৃতদেহ পাওয়া যায়। বাড়ির ট্যাক্স দিতে না পারায় শ্যারনকে তার সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে শহরের একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়। শ্যারন মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে। এখন তাকে তার দুটো সন্তানকে বড় করতে হবে, কিন্তু তার কাছে টাকা নেই, ঘর নেই, কিচ্ছু নেই। এমন সময় সে তার বয়ফ্রেন্ড গ্যারিকে ডাকে এবং তাকে বলে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে তার সাথে থাকতে, কিন্তু গ্যারি তাতে রাজি হয় না এবং অবশেষে তাদের এই অবৈধ সম্পর্ক ভেঙে যায়। পেরি নিখোঁজ হবার পর শ্যারনের প্রথমবারের মতো এত বেশি অসহায়ত্ব এবং একাকিত্ব বোধ করে। কিছুদিনের মাথায় যেখানে পেরির গাড়ি পাওয়া যায় তার থেকে এক মাইলেরও কম দূরত্বে একজন পথচারী একটি চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেন। আবিষ্কারটি হচ্ছে পেরির মৃতদেহ। মৃতদেহের ময়নাতদন্তের পরে পুলিশ এমন কোনো প্রমাণ পায়নি যার জন্য এটিকে খুন বলা যায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, তাই এটিকে শুধুমাত্র দুর্ঘটনা বলে কেস ক্লোজ করে দেয়া হয়। কিন্তু পেরির মৃতদেহ খুঁজে পেতে এত দেরি হওয়ার কারণে তার জীবন বীমার টাকা দিতে বিলম্বিত হয়। শ্যারন তার ধার করা এবং একাকিত্ব নিয়ে ভেঙে পড়ে এবং সে একটি নতুন জীবন শুরু করার জন্য মরিয়া হয়ে ওঠে। সে পত্রিকায় খুঁজতে থাকে তার নতুন জীবন সঙ্গী এবং তাতে সে সফলও হয়। সে 38 বছর বয়সী গ্লেন হ্যারিসন নামক এক ফায়ার ফাইটারের সাথে নিজেকে জড়ায় যে থর্টন কলোরাডোতে বাস করে। শ্যারনের আগের স্বামী এবং বয়ফ্রেন্ডের মতো তার সদ্য পাওয়া নতুন বয়ফ্রেন্ডও খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে শ্যারন কত রহস্যময়। তাদের মাঝে অনেক সাদৃশ্য ছিল, তাদের উভয়েরই সন্তান ছিল আগের বিয়ে থেকে। গ্লেন প্রথম থেকে শ্যারনকে অনেক পছন্দ করে ফেলেছিল এবং প্রেমে পড়ে গিয়েছিল এবং তথাকথিত ভাবে শ্যারনকে প্রথমে বন্ধুত্বের প্রস্তাব দেয়, সেখান থেকে ধীরে ধীরে প্রেমের দিকে মন নেয়। গ্লেন নিজেও তার আগের বিবাহ বিচ্ছেদ নিয়ে বিষণ্ণতায় ভুগত এবং চাইছিল নতুন করে সবকিছু শুরু করতে। সে সবসময় একাকিত্ব অনুভব করত এবং শ্যারনকে পাওয়ার পর সে হঠাৎ করেই তার অন্য সব বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। শ্যারনকে নিয়ে তার জগৎ তৈরি হয়। শ্যারনের সাথে পরিচয়ের পর যেদিন দ্বিতীয়বার তাকে দেখা হয়েছিল সেদিনই শ্যারন তাকে কিছু লোভনীয় প্রস্তাব দেয়। শ্যারন তাকে আবেগ নিয়ে অনেক কথাবার্তা বলে। শ্যারনের সাথে দেখা হওয়ার আগে গ্লেন যে একাকিত্ব অনুভব করত শ্যারন তার জীবনে আসার পর তা একেবারে ঘটে যায়। প্রত্যেকটা মানুষই চায় তার জীবনে এমন কাউকে খুঁজে নিতে যাকে দেখলেই মনে হবে এই মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। গ্লেনা ঠিক শ্যারনের যত কাছে যাচ্ছিল ততই মনে হচ্ছিল শ্যারনের জন্য সে এতদিন অপেক্ষা করেছিল। গ্লেন আস্তে আস্তে শ্যারনকে তার বন্ধুদের সাথে পরিচয় করাতে শুরু করে এবং সবসময় শ্যারনকে অন্যদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করত, সবসময় শ্যারনের প্রশংসা করত। গ্লেন তার সব অতীত ভুলে গিয়েছিল এবং বর্তমান নিয়ে সে অনেক খুশি ছিল। শ্যারন এবং গ্লেন শহর থেকে 3 ঘন্টার দূরত্বে একটা বাড়ি ভাড়া নেয় এবং সকল আসবাবপত্র নতুন করে কেনে এবং তারা দুজনে মিলে তাদের নতুন সংসার সুন্দর করে গোছাতে শুরু করে। শ্যারন তার সাথে করে তার 2 বাচ্চাকেও নিয়ে এসেছিল এবং গ্লেন তাদেরকে মেনেও নিয়েছিল, কারণ গ্লেন তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। তার চোখে শ্যারন ছিল পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী এবং শ্যারনকে পেয়ে সে নিজেকে ভাগ্যবান মনে করত। গ্লেনের বন্ধুরা ভাবতে পারেনি তারা এত তাড়াতাড়ি একে অপরের সাথে এত ভালোভাবে মিশে যাবে। এভাবে কিছুদিন যাবার পর অবশেষে শ্যারন এবং গ্লেন বিয়ে করে ফেলে। এর কিছুদিন পরেই শ্যারনের দরজায় আরো একটি বড় সুখবর কড়া নাড়ে। অবশেষে পেরির জীবন বিমা প্রায় $2,50,000 পেয়ে যায়। সুতরাং এখন সে তার বাড়ির ট্যাক্সও পরিশোধ করতে পারবে। সে তার সকল ধার শোধ করার পর তার পুরনো বাড়িতে গিয়ে থাকবার সিদ্ধান্ত নেয়। গ্লেনকে বলে যে সে তার বিয়ের প্রতিশ্রুতি ভাঙবে না। তাছাড়া গ্লেন প্রত্যেক সপ্তাহে তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেও আসতে পারবে, তাতে গ্লেনও রাজি হয়ে যায়। গ্লেনের দিক থেকে গ্লেন ভাবছে সে হয়তো যা করছে সব ভালোই করছে এবং সে যদি আরো কঠোরভাবে চেষ্টা করে বিশ্বস্ত থাকে তাহলে সে যা চায় তাই পাবে এবং ওই পাওয়াটা হচ্ছে শ্যারন। তবে গ্লেন ধারণা করে যে শ্যারন গোপনভাবে তার প্রাক্তনের সাথে যোগাযোগ করছে, কারণ সে বাসায় সে ব্র্যান্ডেড সিগারেট সে দেখতে পায়, যে ব্র্যান্ডেড সিগারেট গ্লেন বা শ্যারন কেউই খায় না এবং এই নিয়ে গ্লেন খুবই চিন্তিত ছিল আর ভাবছিল সে হয়তো ভুল করছে। এসব চলাকালীন সময়ই হঠাৎ একদিন গ্লেনের বাড়িতে আগুন লেগে যায়। সৌভাগ্যবশত তার সন্তানরা তখন প্রাক্তন স্ত্রীর বাড়িতে ছিল, কিন্তু গ্লেনের গাড়ি সেখানে থাকলেও ঘরের ভেতরে কিংবা বাইরে কোথাও গ্লেনকে খুঁজে পাওয়া যায় না। আগুন নিভে যাওয়ার পর বাড়িতে তন্নতন্ন করে খোঁজার পর বাড়ির বেসমেন্টে গ্লেনের আগুনে ঝলসে যাওয়া কঙ্কাল পাওয়া যায়। একজন ফায়ার ফাইটারের মৃত্যু বাড়িতে আগুন লেগে হয় ব্যাপারটা ঠিক হজম হয় এবং পরবর্তীতে ময়না তদন্তে বেরিয়ে আসে ভয়ানক একটি তথ্য। গ্লেনের মৃত্যু আগুনে নয়, তাকে গুলি করা হয়েছিল। তার মাথায় একটি এবং মুখে একটি বুলেট পাওয়া যায়, অর্থাৎ গ্লেনকে খুন করে তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তদন্ত কমিটি খুনের কোনো হদিস না পেয়ে শেষে শ্যারন এবং তার প্রেমিক গ্যারিকে সন্দেহ করে। শ্যারনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে গোয়েন্দারা তার কথার মাঝে অস্বাভাবিকতা লক্ষ্য করে, কিছু কিছু জায়গায় তার মিথ্যে ধরতে পারে, তার উপর জোর দেয় সত্য কথা বলার জন্য। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর শ্যারন সত্য কথা বলতে রাজি হয়, কিন্তু সেসব কথা এখানে বলতে চায় না, বাইরে কোথাও যাবার জন্য আবেদন করে। সে বলে ওয়েলিংবার্গে একটা পিৎজা হাউস আছে, সেখানে বসে সে সবকিছু বলবে। কথা মতো সেখানে গিয়ে শ্যারন চাঞ্চল্যকর কিছু কথা বলে। সে বলে গ্লেনকে তার প্রেমিক গ্যারি অ্যাডাম হত্যা করেছে এবং দাবি করেন শুধুমাত্র ঈশ্বর কারণেই সে খুন করেছে, শুধুমাত্র গ্লেনকেই নয় তার দ্বিতীয় স্বামী পেরিকেও গ্যারি খুন করে। সে বর্ণনা দেয় যে পেরি এবং গ্যারি একসাথে ছিল, তারপর রাতে নদীর ধারে গ্যারি টয়লেটের কথা বলে গাড়ি থেকে নেমে যায় এবং ফিরে এসে পেরিকে বলে তার মানি ব্যাগ হারিয়ে গেছে এবং তা খোঁজার জন্য সাহায্য চায় এবং পরে পেরি নদীর ধারে গেলে একটি বড় পাথর দিয়ে মাথায় আঘাত করে তার শরীরকে নদীতে ফেলে দেয়। এবং গ্লেনের বেলায় গ্যারি অন্ধকারে গ্লেনের বাড়িতে লুকিয়ে থাকে এবং তার ফেরার জন্য অপেক্ষা করে এবং তারপর গ্লেন বাড়ি ফিরলে পেছন থেকে তার মাথায় আঘাত করে এবং তাদের মাঝে হাতাহাতি হয়। একসময় গ্যারি গ্লেনের মাথা গুলি করে, তারপর তার উপর কেরোসিন ঢেলে তার মৃতদেহ আগুনে জ্বালিয়ে দেয়। পেরিকে মারার উদ্দেশ্য তার $2,50,000 জীবন বিমা ছিল, তার ছোট্ট অংশ শ্যারন তাকে দিয়েছে, বাকিটা গ্যারি নিজে নিয়েছে। গ্লেনকে শুধুমাত্র ঈশ্বর কারণে মেরেছে যাতে সে শ্যারনের সাথে থাকতে পারে, কারণ সে শ্যারনকে অন্য কারোর সাথে ভাগ করতে চায় না। শ্যারন ভেবেছিল সে নির্দোষীদের সব দোষ গ্যারির উপর চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবে। সে গল্পটা এতই আত্মবিশ্বাসী হয়ে বলে যে সে ছোট ছোট ব্যাপারগুলো ভুলে যায়, কিন্তু গোয়েন্দাদের কখনোই কোনো কিছু দৃষ্টি আনে না। শ্যারন এটাও বলে যে গ্লেন মারা গেছে প্রমাণ করতে গ্যারি তার বিয়ের আংটি সাথে নিয়ে আসে এবং শ্যারনকে দেয় এবং তারপর পেরি হত্যার উদ্দেশ্যে সে বলে যে পেরি $2,50,000 জীবন বিমার জন্য তাকে হত্যা করেছে, কিন্তু যদি এই হত্যায় শ্যারন জড়িত নাই থাকে তাহলে গ্যারি কিভাবে নিশ্চিত ভাবে জানবে যে পেরির নামে ঠিক $2,50,000 আছে। যদি শ্যারন তাকে না জানায় এবং যদি সে খুন দুজনের প্ল্যান অনুযায়ী না হয় তাহলে জীবন বিমার বেশি অংশই বা কেন জ্ঞানী নিয়ে নেবে? গল্প শেষ হওয়ার সাথে সাথে পুলিশ শ্যারনকে দুই হত্যার অভিযোগ গ্রেফতার করে এবং সেদিনই গ্যারিকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্যারি নিলসন এবং গ্রিন হত্যার অভিযোগে। হত্যাকাণ্ড দুটি স্বচ্ছ কোনো উদ্দেশ্য জানা যায়নি, তবে পুলিশ ধারণা করেন প্রেমের ব্যাপারে অবশ্যই কারণটা অগাধ সম্পত্তি ছিল এবং গ্রেনের ক্ষেত্রে ছিল তাদের ভালোবাসা। তারা ভেবেছিল যে যেহেতু তারা প্রেমের ক্ষেত্রে পার পেয়ে গেছে সুতরাং গ্রেনের ক্ষেত্রেও তাই হবে। ১৯৮৯ সালের ৭ জুনে কোলোরাডো স্টেট কোর্টে দুটি খুনের দায়ে শ্যারনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং দুদিন পরে গ্যারিকেও একই সাজা দেওয়া হয়। একটা মানুষের জীবন এতটা এলোমেলো হয় কি করে? শ্যারনের যদি গ্যারের সাথেই থাকার কথা ছিল তাহলে মাঝখানে গ্রেনের মতো একটা নির্দোষ মানুষকে কেন হত্যা করলো? সে তো শুধু ভালোবেসে ছিল। এসব প্রশ্নের উত্তরে আদালতে নিথর হয়ে দাঁড়িয়েছিল শ্যারন। শ্যারনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কিন্তু এত কিছুর মধ্যে তার সন্তান দুটি কোনো অপরাধ না করেও সারাটা জীবন একটা শাস্তি বয়ে নিয়ে যাবে। আপনাদের জন্য মাকসুদ রহমান মেঘনার গল্পের নাম অসুরের ছায়া, আর এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব। আর আপনি আছেন কুয়াশা ব্রট ইউ বাই ইগলো আইসক্রিম, আর সঙ্গে আছি আরজে শারমিন। প্রথম পর্ব শেষ করবার পর আবার ফিরে আসছি। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। বাড়িটার নাম রংধনু। লোহার গেইটে সাতটা একটা রংধনু আছে, তবে তার অনেকখানি ঢাকা পড়ে গেছে উপরে বড় সড় একটা সাইনবোর্ডে। সাইনবোর্ডটা নাচ স্কুল ঘুঙুরে। এই স্কুলে নাচের পাশাপাশি গান, কবিতা, ছবি আঁকা, বাদ্যযন্ত্র এবং সুন্দর হাতের লেখা সবই শেখানো হয়। এবার নিচতলার পুরোটা নাচ স্কুলে। ও, গেইটের পাশে আরো একটা সাইনবোর্ড আছে, সে সাইনবোর্ডটি লোহার রংধনুর অনেকখানি ঢেকে ঝুলে আছে। তাতে লেখা, কুকুর হইতে সাবধান। যদিও এ বাড়িতে কোনো কুকুর নেই, তারপরে সাইনবোর্ডটি কেন ঝুলানো তা নিয়ে ভাড়াটিয়াদের কোনো মাথা ব্যথা নেই। বাড়ির মালিক সাইদুর রহমান পরিবার সহ অস্ট্রেলিয়াতে থাকেন। এ বাড়ির দোতলায় থাকেন তার শ্যালক লতিফুল ইসলাম, তিনি বাড়িতে মেনটেন করেন। গেইটে লিফটে সিসি ক্যামেরা আছে, অথচ মেইন গেইটের ছোট্ট দরজাটার ঘোরানো লকটা নষ্ট হয়েছে অনেকদিন, সেটা ঠিক করা হচ্ছে না। কেউ কমপ্লেন করলে উনি হে হে করে হেসে বলেন এ বাড়িতে একটা মাছিও ঢুকতে ভয় পাবে, কারণ অস্ট্রেলিয়া বসে তার দুলাভাই ২৪ ঘন্টা সিসি ক্যামেরায় চোখ দিয়ে বসে থাকেন। নবনীতার মীরা যে বাড়ির পাঁচতলায় থাকে, মীরাজে প্রায় প্রতি মাসে ঢাকার বাইরে দু একটা ট্যুর থাকে। বাইরের গেটের লক নষ্ট হলেও সমস্যা নেই, ভেতরের কোলাপ্সিবল গেটে ৮টা তালা দেয়া হয়। সেই ৮তলার ভরসায় মিরাজ ট্যুরে গেলেও স্বস্তিতেই থাকে, আর সিসি ক্যামেরা তো আছেই।
হ্যালো, হ্যাঁ বলো, কি করছো?
এই তো আমি রওনা হচ্ছি, ফ্যাক্টরি থেকে গাড়ি চলে এসেছে, এখনই বেরোবো। লতিফ সাহেব তো মাঝে মাঝেই কলাপসিবল গেটের তালা না দিয়ে মোড়ের বাবুলের দোকানে বসে আড্ডা দেয়, ওখান থেকে বাড়ির গেটে নজর রাখা যায়। শুয়ে পড়ো, খেয়েছো তুমি?
আমি কি বাচ্চা মেয়ে, অত টেনশন করছো যে? তুমি ভালোভাবে ঘুরে এসো, কবে ফিরতে পারবে অফিস বলেছে কিছু?
৩ দিনও হতে পারে, আবার ৫ দিনও, কাজের উপর ডিপেন্ড করছে বুঝলে। আবার এমনও হতে পারে যে ২ ঘন্টা পর কলিং বেল দিচ্ছি।
সত্যি তেমন পসিবিলিটি আছে নাকি? সেবার যে কি সারপ্রাইজ হয়েছিলাম।
আচ্ছা আচ্ছা ছাড়ছি, গাড়ি হর্ন দিচ্ছে।
আরে সিরাজ সত্যি সত্যি চলে এলো নাকি? আসছি।
প্লিজ প্লিজ আমাকে বাঁচান, আমাকে হেল্প করুন, আমাকে কিছু খারাপ লোক ধাওয়া করেছে, এক্ষুনি এসে পড়বে।
কি আশ্চর্য, আপনি এভাবে জোর করে ভিতরে ঢুকে পড়লেন কেন? বেরিয়ে যান, যান বলছি। আপনি নিচে দোতলায় যান, ও ওখানে বাড়িওয়ালা আছে, উনি আপনাকে হেল্প করতে পারেন।
আমার হাতে অত সময় নেই, ওরা দেখেছে আমি এখানে ঢুকেছি। ওই তো ওদের পায়ের আওয়াজ।
এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন?
আপনার পায়ে পড়ি, আমাকে কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখুন, আমি চলে যাব, সত্যি বলছি।
আপনি এত রাতে কিভাবে বাড়ির ভেতরে ঢুকলেন? আশ্চর্য। কে কে আপনারা এভাবে কেন বেল বাজাচ্ছেন?
আপনার ফ্ল্যাটে কে একজন ঢুকেছে, সে ফাঁসি আসামি, আমরা ওকে ধরতে এসেছি, দরজাটা খুলুন।
কি আশ্চর্য, মাঝরাতে আপনি বললে আমি দরজা খুলবো নাকি? এখানে কেউ আসেনি, আপনারা ভুল ইনফরমেশন পেয়েছেন।
দেখুন ম্যাডাম, আপনি বিপদে পড়তে পারেন, দরজাটা খুলুন, আমরা পুলিশের লোক।
আপনারা পুলিশ বাজার যাই হন, আমি দরজাটা খুলবো না। আপনারা বলছেন পুলিশের লোক, অথচ ডোর হলে তো দিব্যি দেখা যাচ্ছে, গায়ে কোনো পুলিশের ইউনিফর্ম নেই।
ঠিক আছে, দরজা খুলতে হবে না, আমরা আপনাকে বাইরে থেকে আটকে দিয়ে যাচ্ছি, থানা থেকে পুলিশ ফোর্স নিয়ে এসে দরজা খুলবো।
আরে এ কি করছেন?
দরজা খুলবেন
না?
ফাঁসির আসামিকে লুকিয়ে রাখার অপরাধে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখানে কোনো ফাঁসির আসামি আসেনি।
তাহলে গেল কোথায়? ছাদে। দরজাটা বাইরে থেকে আটকে দে, তারপর দেখছি।
কি করব আমি, দরজাটা কি খোলা উচিত ছিল? না না, ওদের দেখেই বুঝে যাচ্ছিল বাজে লোক, লোকগুলো চলে গেছে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। মিরাজকে ফোন দেব, কিন্তু মিরাজ তো আসতে পারবে না। ইস, কেন যে আমি ডোর হলে না দেখি ফট করে দরজাটা খুলে ফেললাম। লোকটা গেল কোথায়? এই যে শুনছেন, ওরা চলে গেছে, এখন আপনিও চলে যান। হাওয়া হয়ে গেল নাকি? হ্যালো, শুনছেন? গেল কোথায় লোকটা? আবার পালিয়েছে কোন দিক দিয়ে? রান্নাঘর ছাড়া তো পালানো সম্ভব না। আশ্চর্য, কোথাও নেই লোকটা, কি ভূত নাকি? মিরাজকে ফোন দিয়ে বলবো? না থাক, অযথা দূর থেকে টেনশন করবে, তার সাথে ফিরে এলে সিচুয়েশনটা বুঝিয়ে বলবো। সত্যি সত্যি ওরা পুলিশের লোক নয় তো? চেহারা দেখে কি বোঝা যায় নাকি সব? হলে হবে, যা সত্যি আমি তাই বলবো। লতিফ সাহেবকে একটা ফোন দিই। না, ওই বেটার গাফিলতির জন্য আজ এই ঘটনা, মিরাজ আসুক। কোথায় ওই লোকটা? উফ, লতিফকে ডাকবো, ডাকলে আবার হুচুর করে পুরো বাড়ি মাথায় তুলবে।
সরি সরি আপা, আসলে খেয়াল করিনি, গ্লাসটা ভেঙে ফেললাম, সরি।
এ কি, আপনি ডাইনিং টেবিলের নিচে কি করছেন? আমি এতক্ষণ ধরে আপনার খোঁজ করছি, দেখছেন না?
বিপদের সময় মাথা কাজ করে না, তাড়াহুড়ায় টেবিলের নিচে চলে এসেছি, আসলে প্রচন্ড ভয়ে আমি।
ওরা চলে গেছে, আপনি এবার চলে যান।
আমি এক গ্লাস পানি খাবো, প্লিজ আমাকে আজকের রাতটা আপনার বাসায় থাকতে দিন, আমি সকাল হলেই চলে যাব, ওরা বেরুলেই আমাকে মেরে ফেলবে আমি জানি।
কি বলছেন আপনি পাগলের প্রলাপ? দেখুন, আপনাকে আমি কোনোভাবেই রাতে এখানে থাকতে দিতে পারবো না, এটা সম্ভব না। তাছাড়া আমার হাজবেন্ড বাসায় নেই।
দেখুন, কেউ তো জানবে না, মানুষের জীবনের মূল্য কি আপনার কাছে নেই? আমি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলবো, আমি যদি আপনার ভাই হতাম তাহলে আপনি আমাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারতেন?
আপনি এত কথা কেন বলছেন? বললাম তো পসিবল না।
ওরা তো দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে।
আমি বাড়িওয়ালাকে ফোন দিচ্ছি।
আমাকে যদি আপনি বের করে দেবেন তবে বাড়িওয়ালাকে আর অযথা বিষয়টা জানাবেন না প্লিজ।
আপনার তো ভীষণ সাহস, আপনি সত্যি সত্যি ফাঁসির আসামি নাকি?
যদি বলি না তবে কি আজ রাতটার জন্য আমাকে সাহায্য করবেন?
দেখুন, আপনাকে আমি সাহায্য করতে পারছি না এই মুহূর্তে, মিরাজ বাসায় থাকলে পরিস্থিতিটা অন্যরকম হতো, কিন্তু
আমি ফাঁসির আসামি, তবে আইনের চোখে নয়, যারা আমাকে খুঁজছে ওদের চোখে। বিশ্বাস করুন, আমি নির্দোষ, আমি বাঁচতে চাই, আমাকে পেলে ওরা ফাঁসিতে ঝুলিয়ে মারবে।
আপনি এবার আসুন,
যদি না যাই
What?
মধ্যরাতে একজন মহিলার সম্মানের চেয়ে আমার কাছে আমার জীবনের মূল্য বেশি। এই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে।
আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব।
আপনি আরো ঝামেলায় পড়বেন।
আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন?
প্লিজ ম্যাডাম, আমাকে
এক্ষুনি বেরিয়ে যাবেন। আপনি আমাকে মেরে ফেললে আপনি এখানে থাকতে পারবেন না। চারদিকে সিসি ক্যামেরা আছে।
আচ্ছা ঠিক আছে, আমাকে বের হবার পথটা দেখিয়ে দিন।
আমার রান্নাঘরের বারান্দা দিয়ে বেরোনোর পথ আছে।
আমাকে একটা কাগজ আর কলম দেওয়া যাবে? আমার ঠিকানাটা লিখে দিতাম, কিছু যদি হয়ে যায় লাশটা অন্তত বাড়ি পৌঁছে যাবে।
না, আপনি দয়া করে বের হন, অযথা সময় কেন নষ্ট করছেন আপনি?
আমি আমি একবার ওয়াশরুমে যেতে চাই।
আপনি কি চাইছেন বলেন তো? কথা বাড়িয়ে রাতটা এখানে থেকে যেতে?
দেখুন, আমি মানুষটা খারাপ না, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার গলায় ছুরি ধরে এখানে থাকতে পারতাম, কিন্তু দেখুন, এখান থেকে বের হলে আমি মারা পড়ব। ওয়াশরুমটা ইউজ করতে দিন প্লিজ।
আপনি যে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবেন না তার গ্যারান্টি আছে? দেখুন, আমি ভদ্রঘরের মেয়ে, আমাকে প্লিজ আপনি বিপদে ফেলবেন না, প্লিজ। আমি এত বোকা কেন? লোকটা এতক্ষণ পানি ছেড়ে দিয়ে ওয়াশরুমে করছে থাকি, কেন যে অন্যের কথায় আমি গাধার মতো বলে যাই? করবো নক করবো, ওয়াশরুমে দরজা নক করা তো চরম অভদ্রতা। কোভিড নিয়ে এখন অভদ্রতা হিসাব করলে হবে না। শুনছেন? শুনছেন আপনি? আমি আপনাকে বিশ্বাস করেছি আর আপনি আমাকে ফাঁসাতে চাইছেন? শুনছেন? আপনি এখন বের না হলে আমি সত্যি সত্যি পুলিশে ফোন দিব। হ্যাঁ, কি দরজা তো লক। ও মাই গড!
অচেনা অজানা লোকটার লাশ নবনীতার ওয়াশরুমে পড়ে আছে, পাশে রক্তাক্ত ছুরি, হাতে রক্ত কেটেছে বোধ হয়, ওয়াশরুমে রক্তের বন্যা বইছে। কেন করলো এমন কাজ লোকটা? উফ, আর ভাবতে পারছি না কিছু নবনীতা। এবার কি করবে ও? কি হবে এবার? থানা, পুলিশ আর মিরাজ কি ভাববে? মধ্যরাতে অচেনা অজানা এক যুবক কেন নবনীতার ওয়াশরুমে? বাইরে থেকে কে বা কারা ওদের দুজনকে ভেতরে রেখে দরজাটা বন্ধ করেছে? হাজারটা প্রশ্নের চোরাগুলিতে নবনীতা ঘুরতে ঘুরতে ক্লান্ত। এদিকে মিরাজকে না জানিয়ে লতিফ সাহেবকে জানানোর প্রশ্নই আসে না। যাই হয়ে যায়, আগে পুরো ঘটনাটা মিরাজকে জানাতে হবে। ডায়াল করতে করতে ক্লান্ত নবনীতা ড্রয়িং রুমের ঠায় বসে আছে, ওর মাথা কাজ করছে না। মিরাজের ফোন বন্ধ, মেইন দরজা বাইরে থেকে বন্ধ। মাত্রাতিরিক্ত টেনশন মানুষকে ভয় নামক অনুভূতি থেকে মুক্তি দেয় হয়তো। অনেক ভেবে লতিফ সাহেবকেই ফোনটা দিল, কিন্তু ওই যে সাহায্যের সব কটা দরজায় কে যেন তালা দিয়েছে আজ, অসংখ্যবার রিং বাজার পরও উনি ফোনটা রিসিভ করলেন না, হয়তো সাইলেন্ট করে ঘুমোচ্ছেন। কখনো কখনো পরিস্থিতি তার জটিল খেলাটা মানুষকে দেখিয়ে দেয়। নবনীতা যেন সমস্ত জটিলতার বেড়া জালে নিজেকে অসহায়ের মতো ছুড়ে দিল। এছাড়া আর কি করবে ও? আচ্ছা, সকাল হতে আর কত বাকি?
এবার কি হবে? জহুরা চলে এসেছে, কি বলবো? ভাবি, ও ভাবি, বাইরে দিয়ে হেসবল কে লাগাইছে? আর বলিস না, ওই নিচতলা নাচের স্কুলের কোনো দুষ্ট বাচ্চা হয়তো করেছে। অনেক সময় অযথা ওই যে লিফটে ওঠানামা করে না ওরা।
দেন আপনার ঘরের পর্দা সব ভিজা দেন, বাড়িওয়ালার বাসায় আজ কাম নাই।
কেন?
লতিফ ভাইয়ের শ্বশুর মারা গেছে, হেরা সব গ্রামে গেছে খুব সকালে, আসতে রাইত হইব। ভাবি ফোন দিছিল, ময়লার ঝুড়ি নিচে ধুয়ে আসতে লতিফ ভাইয়ের ফোন ভুলে বাসায় ফালাই গেছে। বিপদের সময় মাথা ঠিক থাকে?
ও আচ্ছা, আজকে তোকে কিছু করতে হবে না, তোর ছুটি। আমার শরীরটা ভালো না তো, সারাত ঘুমাইনি, প্রচন্ড জ্বরও ছিল,
এই জন্য তো চোখ মুখে মনে রয়েছে। অহন কমছে, নাস্তা করছেন? দেন নাস্তাটা বানাই দিয়ে যাই, মাথায় পানি ডালবেন।
না না, আমি এখন ঘুমোবো, না ঘুমালে শরীর ঠিক হবে না, পরে কিছু খেয়ে নেব, তুই যা।
ভয়ে অস্বস্তিতে নবনীতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আজ আমি জহুরাকে বিষয়টা লুকিয়েছি, কিন্তু আগামীকাল কি করবে, কি হবে? ঘর থেকে বের হলেই তো সিসি ক্যামেরা, গত রাতেই পুলিশকে ফোন না দেওয়াটা কত বড় বোকামি ছিল এখন তো বুঝতে পারছি। এদিকে মিরাজকে মনে হয় মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, নইলে ফোনে নেটওয়ার্ক কেন পাবে না? লতুফিয়া ফোন ধরতে পারেনি কেন সেটা জানা গেল, কিন্তু ওই লোকের লাশ নিয়ে নবনীতা এখন কি করবে? গত রাতটা ঘোরের মধ্যে কেটেছে আর আজ সারাদিন যেমন তেমন। রাত 11টার লাশ ওয়াশরুমে ফেলে রেখে একা একা এই বাড়িতে থাকা কি সম্ভব? বাড়ির পরিস্থিতি মানুষকে নানাভাবে ঝালিয়ে নেয়, অনেকটা কামারের মতো। লোহা যত শক্তই হোক, কামারের আগুন দিতে বিভিন্ন শেষ পায়। ভয়টা যত তীব্রই হোক, পরিস্থিতি সামলে নিতে নবনীতাকে সাহসী হতেই হবে। বিপদের মধ্যে সাগর থেকে এখন তীরে কেন ফিরলাম না তাই নিয়ে আফসোস করে সময় নষ্ট করা যাবে না। নবনীতা ভেবে দেখল একা একাই লাশ নিয়ে বাড়ির বাইরে যাওয়া বা পুলিশে ঝামেলা যাওয়া সম্ভব নয়, কাজে মিরাজ না আসা পর্যন্ত লাশটা বাড়িতেই রাখতে হবে। অনেক কষ্টে নবনীতা ওই অপরিচিত লোকটার লাশ টেনে গেস্ট রুমে নিয়ে এলো। তারপর একটা চাদর দিয়ে ঢেকে এসি অন করে দিয়ে দরজাটা লক করলো, রক্ত টক্ত সব পরিষ্কার করলো। যেভাবেই হোক মিরাজ আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া নবনীতার হাতে আর কোনো অপশন নেই। সারাক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে মিরাজ যেন দ্রুত চলে আসে, নইলে আসন্ন বিপদের ভয়াবহতা ভাবা যাচ্ছে না। নবনীতার বাসায় কেউ এমন আসে না, কিন্তু জহুরাকে নিয়ে যত চিন্তা। জহুরার সামনে একদম স্বাভাবিক থাকার চেষ্টা করবে নবনীতা।
ও ভাবি, গেস্ট রুমটা বন্ধ কে? ওই মিরাজের অফিসের কিছু মালপত্র এসেছে, বলেছে লক করে রাখতে। ভালোই হয়েছে, একটা করে মুছতে হইব না। আমি তো পানি টেনশন করতেছি, সন্ধ্যা থেকে ভুল পর্যন্ত কারেন্ট থাকবো না, মাইক মারা দিছে তো। আমি চালাইয়া সব ঘর মুছা, বাকি পানির কাম কইরা দাম বইরে থুয়ে দিই নাকি?
সারা রাত কারেন্ট থাকবে না বলিস কি?
হ কেন মাইক মারতে শুনেন নাই? লাইনে বলে কি গন্ডগোল হয়েছে, অন কথা বলতে পারবো না ভাবি, সব বাড়ির পানি ধরতে হইব। ভাবি এই বাথরুমে সাদা টাইলস এবং লাল লাল হয়ে আছে কে গো?
ও আর বলিস না, ওই যে গতকাল আমার লাল ওনাটা ওটা ধুয়ে দিয়েছিলাম, যারও মুছিল না, এত পানি ঢাললাম তবুও টাইলস বোধ হয় একটু লালচে হয়ে আছে, পরিষ্কার করতে হবে আবার।
থাক পানি আসলে পরে ধুবো নে। ভাবি একবার এখানে আসেন, দেখছো জানো একটা জিনিস?
কি হয়েছে? কি
এইটা? কি জিনিস ভাবি?
এটা একটা কাফলিং, মানে ওই যে শার্টের হাতার বোতাম।
পানি দেওয়াছি আর কমোডের দিবাই আসিল বোধহয়, কিন্তু দেখছা তো মনে হইতেছে এটার মধ্যে রক্ত শুকায় লাগিয়ে রয়েছে। দেন ভাবি না, কার এই বোতাম? মায়ের শার্টে তো এমন বোতাম দেই নাই কোনোদিন।
কি বলিস তুই, দে দে ওটা আমার হাতে দে, মিরাজেরই হবে।
জহুরার সহজ সরল কথাগুলোতেই নবনীত পুলিশ সার্চের গন্ধ পাচ্ছিল। খারাপ সময় যখন আসে তখন চারপাশ দিয়ে আসে। আজ সন্ধ্যা থেকে ইলেকট্রিসিটি থাকবে না, তার মানে এসি অফ, এ বাড়িতে জেনারেটর নেই। এদিকে আবার মিরাজকে ফোনে ট্রাই করতে করতে ওয়াশরুমে ঢুকেছিল, হঠাৎ পানির জলে ধাক্কা খেয়ে মোবাইলটা একদম পানি ভর্তি বালতিতে। ব্যাস আর কি বাকি ছিল, এবার মোবাইলটাও গেল। ঘরের কোনো চার্জারে চার্জ দেওয়া নেই। জহুর অবশ্য এক প্যাকেট মোম এনে দিয়ে গেছে, সন্ধ্যা অনেক আগে ইলেকট্রিসিটি চলে গেল। পুরো এলাকার অন্ধকার যেন এক হয়ে কোনো এক চোরা পথে নবনীতার বাড়িতে ঢুকে পড়েছে। সে অন্ধকারে সাদা মনের রহস্যময় আলোর সাথে মিলে এসে অন্য এক ভৌতিক পরিবেশের আবেশ ছড়াচ্ছে। ভূত বা ভয় যদি নাও থাকে তবুও মানুষ এমন পরিবেশে থমকে যায়। নবনীতার ভীষণ ভয় লাগছে, বারবার বন্ধ ঘরের উপাশে পড়ে থাকা অপরিচিত লাশটার কথা মনে আসছে। লাশটা যদি ভূত হয়ে উঠে আসে, নবনীতা চরম সরম হয়ে ওর বেডরুমে বসে আছে, বিছানা থেকে পা পর্যন্ত নামাতে পারছে না। মনে হচ্ছে পা নামালেই লাশটার পায়ে ঠান্ডা হাত রাখবে। উফ কি ভয়ঙ্কর অনুভূতি, এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় সারাটা রাত কি করে কাটাবে নবনীতা?
উফ আমি পাগল হয়ে যাব। মিরাজ কেন তুমি আসছো না, কেন ফোনটা বন্ধ তোমার? নীরাজির যদি ফিরতে দুসপ্তাহ লাগে তখন দুসপ্তাহ ওই লাশ তো পড়ছে। কি করে কি ওখানে? না না কেউ নেই, বিড়াল বিড়াল ভেঙেছে নিশ্চয়ই। হ্যাঁ বিড়ালই হবে। মোমবাতিটা নিভে গেল কিভাবে? কি হচ্ছে? আমি আর নিতে পারছি না। কিন্তু করে কে হাতে?
আমি বন্ধ ঘরে খুব কুমট লাগছে তাই বেরিয়েছি। এক গ্লাস পানি হবে?
কোনো আত্মা কোনোদিন কথা বলতে পারে না, কিন্তু মানুষ হাঁটতে পারে না। আমি আমি ভয় পাচ্ছি, আমি কল্পনা করছি। কি ভয় পাচ্ছি এত রাতে? ইলেকট্রিসিটি তো নেই। না আমি ভুল ভাবছি, আমি ভুল শুনছি, সব ভুল দেখছি, কল্পনা সব মিথ্যে, সব কখনো বাস্তবে ঘটে না। দরজা ডাকাচ্ছে কে? বাড়িওয়ালা? কে?
আরে আমি নবনী, দরজা খোলো। কতক্ষণ ধরে ধাক্কাচ্ছি?
কে? নীরাজ?
এটা কি অবস্থা বলতো? পুরো এলাকা অন্ধকার। কি নাকি মারাত্মক প্রবলেম হয়েছে লাইনে? ইলেকট্রিসিটি তিন দিনেও আসবে না।
তুমি কেন এত দেরি করলে? আমি তো ভয় মরে যেতাম।
কি নবনী, তুমি এভাবে বাচ্চাদের মতন কাঁদছো কেন? কি হয়েছে?
ফোনটাও বন্ধ করে রেখেছো, এদিকে আমার কি অবস্থা?
আমি ফোনটা হারিয়ে ফেলেছি এই কাজের প্রেশারে তোমাকে বলা।
মিরাজ, মিরাজ ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে।
কি হয়েছে বলো? তোমাকে
খুন?
মানে?
একজন অপরিচিত লোক মধ্যরাতে আমার বাসায় ঢুকে পড়েছিল, আমার কাছে হেল্প চাইলো। আমি আমি বের হয়ে যেতে বললাম, লোকটা ওয়াশরুমে যাওয়ার কথা বলে ভেতরে ঢুকে ছুরি দিয়ে হাতের রং কেটে ছুরি বের করেছে। ছুরি তোর কাছে ছিল, আমি জানতাম না। ছুরি সব লাশটা আমি রেখে দিয়েছি। মিরাজ
বলছো এসব? তুমি তোমার মাথা ঠিক আছে? লোকটা বাড়িতে ঢুকলো কিভাবে? লতিফকে জানাওনি তুমি, আমাকে ফোন দিলে না কেন?
সিচুয়েশনটা আমি এখন তোমাকে বোঝাতে পারছি না। আমি জানি না, কিচ্ছু জানি না। লাস্টের একটা ব্যবস্থা করো প্লিজ।
নবনী তুমি আমার দিকে তাকাও, কান্না থামাও, যা বলছো তা কি সত্যি?
সত্যি?
আমি তো কিছুই বুঝতে পারছি না। অপরিচিত একজন লোক কেন আমার বাসায় আত্মহত্যা করবে? সত্যি করে বলো, লোকটাকে তুমি চিনতে? আমাকে সত্যিটা বলো নবনী প্লিজ।
না আমি চিনি না।
আচ্ছা লোকটা তোমার সাথে কোনো অসভ্য আচরণ করেনি তো? আর তুমি না বুঝে মাথা টাথায় আঘাত করেছো, আর তাতেই লোকটা মারা গেছে, এমন ঘটনা নয় তো? সত্যি বলো।
আমি খুন করিনি মিনা, লোকটা কেন আত্মহত্যা করেছে সত্যি আমি জানি না। আর কেন সে আমার বাসায় এরকম করলো তাও জানি না। লোকটা কাগজ কলম চেয়েছিল ঠিকানা লেখার জন্য, আমি দেইনি।
আমাকে উদ্ধার করেছো খুব। উফ, আমি কি করব আমি বুঝতে পারছি না। তুমি থানায় যাওনি কেন?
তুমি বাসায় ছিলে না? অপরিচিত একটা লোক আমার ঘরে মধ্যরাতে মরে পড়ে আছে, এটা কথাটা মুখরোচক গল্প হতো, বুঝতে পারছো?
এত বেশি বোঝো কেন তোমরা মেয়েরা? মুখরোচক গল্প কল্পনা করে লাশ নিয়ে ঘরে বসে আছো, স্ট্রেঞ্জ। চলো থানায় চলো।
ওরা যদি সন্দেহ করে আমি কোনটা করেছি, তারা লাশটা দুদিন ধরে আমার ঘরে, কেন এত দেরি করলাম কি বলবো তখন?
আমি কিচ্ছু জানি না, সত্যিটা বলবে চলো।
আর আমাদের সম্মান?
চুপ, সব পথ বন্ধ করে তুমি একটা লাশ নিয়ে দিব্যি ঘরে বসে আছো নবনীতা, তুমি কতটা ডেঞ্জারাস মেয়ে সেটা তুমি জানো?
আপনি ভর সন্ধ্যায় পানির ড্রাম নিয়ে যাচ্ছেন কই? সঙ্গে ভাবিও, কোনো সমস্যা?
আরে না না ভাই, ড্রামটাতে আপনার ভাবি পানি রেখেছিল, পানিতে খুব বাজে গন্ধ, হয়তো মেডিসিনের কোনো কাঁচামাল ছিল, হয়তো ওয়াশ করার পরও গন্ধটা যাচ্ছে না, তাই তাই ছেলেটাকে ফেরত দিচ্ছি। যে ছেলেটা আমাকে ড্রাম দেয় সে বললো চেঞ্জ করে দেবে, বুঝলেন?
ও তা আমি ধরবো?
না 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 না, লোক ঠিক করা আছে, আপনাকে কষ্ট করতে হবে না ড্রামটা নিয়ে। আমি আর নবনী একটু বেরোবো তো, তাই একসাথেই যদি আর কি, বুঝতেই তো পারছেন।
জান জান ভাই, দুই দিন কারেন্ট না থাকাতে সবাই কম বেশি পানির ড্রাম নিয়ে ছোড়াছুড়ি করতেছে।
একটু অসুবিধা ভোগ না করলে সুবিধাটা পাবো কিভাবে বলেন?
তা ঠিক, কিসের জন্য তা পোষা গন্ধ আসতেছে কি 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 জানি।
এতক্ষণ ধরে অশরীর ছায়ের প্রথম পর্ব শুনলেন, যেখানে শুরুতেই আমরা দেখেছি যে নবনীতা এবং মীরার স্বামী স্ত্রী তারা যেই বাড়িতে থাকে সে বাড়িটির নাম রংতুলি। সেই বাড়ির মূল মালিক থাকেন সপরিবারে অস্ট্রেলিয়াতে এবং মীরাজ আর নবনীতা সেই বাড়িতে ভাড়া থাকে। এবং সেই সুদূর অস্ট্রেলিয়াতে বসেও সাইদুর রহমান সাহেব সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন এবং তিনি সারাদিন বসে দেখেন সে বাড়িতে কি ঘটছে কি না ঘটছে। তো শুরুতে একটি অঘটন ঘটে যে আমরা সেটা জেনেছি প্রথম পর্বে, তারপরে ঘটনা কোন দিকে এগোবে বেশ ভয়াবহ একটি ঘটনা দিয়ে শুরু হয়ে গেছে প্রথম পর্ব। আসুন তাহলে শুনি দ্বিতীয় পর্বে। চলছে কুয়াশা মিস রেডিও 89.2 FM এর প্রতিনিধি এডিভাইসকে মার সঙ্গে আছি আদিশালী। আপনার যা প্রয়োজন তা চাইলেই হাতের কাছে পেয়ে যাবেন তা কিন্তু নয়, সব ব্যবস্থা করতে তাই আরো দুইটা দিন কেটে গেল। ততদিনে অপরিচিত লোকের লাশ পচে ফুলে আরো অপরিচিত হয়েছে। মিরাজের এক পুলিশ অফিসার বন্ধু আছে, বাধ্য হয়ে পুরো ঘটনাটা তাকেই জানালো ওরা। ঘটনা শুনে মনে হলো লোকটা আসন্ন মৃত্যুর ভয়ে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে ব্রেনও হয়তো কাজ করেনি। হয়তো সে ভেবেছিল অন্যের হাতে মরার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াতে সমাধান। অবশ্য সত্যিটা আসলে কি তা কারোর পক্ষে আন্দাজে বলা সম্ভব না। লাশটা প্রাণীর গ্রামে করে আশুলিয়ার একটা জায়গায় ফেলে দেওয়া হলো। তারপর ওই পুলিশ অফিসারটা কেস সাজিয়ে এই যাত্রায় মিরাজ নবনী থেকে পুলিশি হয়রানি থেকে মুক্তি দিল। কিন্তু টাকা পয়সা অবশ্য মিরাজ খরচ করল, যাতে পচা লাশটা বন্ধ কেস ফাইল বন্ধই থাকে এবং অসংখ্য ধুলো পড়া সরকারি ফাইলের নিচে সারা জীবনের জন্য আটকে থাকে। অপরিচিত লাশটা নবনীতার ঘর থেকে বের হলো ঠিকই, কিন্তু নবনীতার মনের ঘরে যে ভয়টা ততদিনে বাসা বেঁধে পরিচিত হয়েছে অনেকখানি, সেটা ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি?
দেখো ঠান্ডা একটা শরীর পচা, আমার একটা লাগতে আমি
তোমার পাশে লাশ না, আমি শুয়ে আছি নবনী, কতবার বলবো এসব তোমার মনের ভুল, মনের ভুলটাকে যত বিশ্বাস করবে ভয় তত গেড়ে বসবে। কই কই তোমার পচা লাশ?
আমি সত্যি বলছি, আমি ঠান্ডা শরীরে স্পর্শ পেয়েছি, কে যেন হাতে আমার ঘরে।
প্লিজ নবনী আমাকে ঘুমোতে দাও, সারাদিন কাজ করে পরিশ্রম করে এসে রাতে যদি ঘুমটা না হয় আমি আমি অফিসের কাছে মন দিতে পারি না।
নবনীতা
কি হয়েছে, দরজা খোলো। উফ, দরজাটা লাগালো কেন আবার, আমাকে পাগল করে ছাড়বে এই মেয়ে। নবনী
মিরাজ, মিরাজ কমোডে লোকটা বসে আছে, ওই দেখো ঠিকানা কিছু দেখে না, তুমি লাশটাকে কেন আশুলিয়ায় ফেলে আসলে মিরাজ? লোকটা পরিবার তো জানবেই না যে মারা গেছে।
তোমার ভয়ের জন্য বাসা চেঞ্জ করলাম, ভাবলাম ওই বাসাটাতে ভয় বাস করছে, এখন তো দেখছি যেখানেই যাই তুমি ভয়টাকে সঙ্গে নিয়ে বেড়াবে।
তোমার পুলিশ বন্ধুকে বলো না লোকটার ঠিকানা খুঁজে বের করুক।
গাঁজা খেয়েছো নাকি? তা তুমি লাশকে কাগজ কলম কেন দিচ্ছ না? লাশের ভূত চাই তো তোমাকে ঠিকানা দেওয়ার জন্য অস্থির বোধ করছে। নবনী শোনো, তোমাকে এবার সত্যি সত্যি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে।
আমাকে তুমি পাগল ভাবছো?
ইয়েস, হ্যাঁ ভাবছি। আমার তো মনে হয় ওই লোকটাকে তুমি খুন করেছ, আর আমার কাছে সাধু সেজেছ। এত ভয় কেন পাবে?
কি বললে তুমি? ওই ঘটনার পর তুমি আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করো। তুমি কি ভাবছো বলো তো, তোমার মনে কি চলছে মিরাজ?
আমার মনের ভাবনা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দয়া করে আমাকে শান্তিতে রাস্তা ঘুমাতে দাও, আর কিচ্ছু চাই না আমি। তোমার লাশ ভূত লাশ ভূত এই নাটকটা রোজ রোজ আর নেওয়া যাচ্ছে না, জাস্ট জাস্ট নেওয়া যাচ্ছে না। নবনি
বেশ বুঝতে পারছি কেন তুমি এভাবে কথা বলছো।
হ্যাঁ, কি বুঝতে পারছো কেন? ওয়াই
তুমি ভাবছো লোকটা আমাকে রেপ করেছে, আর তাই আমি লোকটাকে খুন করেছি, তাই তো?
হ্যাঁ, আমি তাই ভাবছি। হ্যাঁ,
এতদিন বলনি কেন মিরাজ? তুমি এটা কিভাবে বিশ্বাস করলে?
আমি তোমাকে একবার এই কথা বলেছি? তুমি বলেছো, তুমি ভেবেছো, তোমার ভাবনা আমার উপর চাপিয়ে দিচ্ছ।
সব কথা মুখে বলতে হয় না, মানুষের আচরণেও বোঝা যায়।
রিয়েলি স্যালিউট, ভূতের ভয় থেকে রেপ, কিভাবে কিভাবে পারো তোমরা মেয়েরা এত ভাবতে? নবনী, আই এম সরি।
সরি বলছো কেন? তোমার মনের ভাবনাটা আমাকে জানানোর পূর্ণ অধিকার তোমার আছে।
প্লিজ, আসলে গতরাতের বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাইছি না। রাগের মাথায় তোমার সঙ্গে বাজে আচরণ করে ফেলেছি।
রাগের সময় মানুষ সত্যিটা বলে ফেলে।
এই প্রসঙ্গটা পাল্টানো যায় না প্লিজ।
তুমি কি সত্যি বিশ্বাস করো আমাকে?
মানে হ্যালো, হ্যাঁ সালাম আলাইকুম। জি স্যার। না না স্যার, কোনো প্রবলেম হবে না, আমি ফাইলটা আজই রেডি করে ফেলবো। অফকোর্স স্যার, নো প্রবলেম। জি স্যার, আজ রাতেই? না স্যার, সমস্যা নেই। ওকে স্যার, ওকে। নবনী, আমাকে আজ রাতেই ঢাকার বাইরে যেতে হবে, কি করি বলো তো?
কেন যাবে? তোমার জবে তো সবসময় টুক থাকে, এ আর নতুন কি?
না মানে তোমাকে একা রেখে যেতে ভরসা পাচ্ছি না, তুমি তো একা থাকতে পারবে না, বসকে তো নাও করতে পারলাম না, মানে চাকরির ডিসক্রেডিট, বোঝো না?
আমাকে অত বোঝাতে হবে না, তুমি যাও, কোনো প্রবলেম হবে না।
ইয়েস, বুদ্ধি পেয়েছি। শোনো, ওই যে বড় কুকুর মেয়ে শিলাকে বলি দু তিনটা দিন আমাদের বাসায় এসে বেরিয়ে যাক, নাকি?
কেন, পাহারাদার রেখে যাচ্ছ যাতে আবার কোনো অপরিচিত লোক এসে তোমার বউকে হিট করে যেতে না পারে?
ছি নবনি, তোমার তোমার মন এত নোংরা কেন?
তুমি সারাক্ষণ আমাকে নোংরা ভেবে ভেতরে ভেতরে ঘৃণা করছো, আর আমি মুখে বলতে পারবো না?
আমি তোমাকে নোংরা ভাবছি না নবনি, তোমার কথা আমি বিশ্বাস করি এবং করেছি।
তাহলে পাহারাদার ডাকছো কেন?
তুমি সিক হয়ে গেছো এই জন্য, তোমার ভাবনা চিন্তা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধু তোমার অহেতুক ভয়টার কথা ভেবে বলেছি, আর কিচ্ছু না।
হ্যাঁ, আমি সিক, আমার চিন্তা ভাবনা নষ্ট, আর আমার শরীরও নষ্ট, তাই তো? বলো, এটা বলতে পারছো না?
জাস্ট স্টপ ইট।
অজানা আগন্তুকের অপমৃত্যুর অশরীরী বিষ যেন নবনীতার সংসারে ছড়িয়ে পড়েছে। মিরাজ কি সত্যি তবে নবনীতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে? যেন নবনীতার ভয়টাকে ছাপিয়ে মিরাজের বিরক্তিটাই কেন বারবার চোখে পড়ছে নবনীতা বুঝতে পারছে না। নবনীতার কোনো দোষ নেই, ছিল না সেদিন। নিয়তির এমন খামখেয়ালিপনায় নবনীতাই কেন হোঁচট খেল ও তাও জানে না। তবে কি একজন মৃত্যু পথযাত্রীকে সে রাতে সাহায্য করতে না চাওয়াটাই মস্ত বড় ভুল ছিল? পুরনো ভুলের হিসেব নিকেশের অমিল ছেড়ে নবনীতা ভাবছে আজও কি ভুল করলো একা একা থাকতে চেয়ে?
খুব তো বাহাদুরি করে শিলার আশাটা আটকে দিলাম, এবার একা একা তো ঘুমোতেই পারবো না। মিরাজ কি যে একটা চাকরি করে, প্রত্যেকটা মাসেই ট্যুর। আমি আজ দেখব কল্পনার ভূত সঙ্গে কি কি করে।
দেখছিস না কত রক্ত এখানে, সব আমার শরীরে রক্ত পরিষ্কার করছি, ফ্লোরটা রক্তে ভেসে যাচ্ছে।
আপনি আপনি বারবার কেন আসেন আমার কল্পনায়? আমার কি দোষ? আমি তো আপনাকে মারিনি, আপনি নিজে সুইসাইড করেছেন।
তোর জন্য, তোর জন্য আমাকে মরতে হয়েছে। কেন একটা রাত আমাকে থাকতে দিলি না তুই? এখন কি করবি? আর কোনোদিন তুই আমার আত্মাকে দাঁড়াতে পারবি না।
আপনার ঠিকানাটা দিন, আমি আপনার পরিবারের সাথে কথা বলব।
আমার ঠিকানা? আমার ঠিকানা এখন তোর মাথার ভেতর। তুই যেখানে যাবি সেখানেই আমি যাব। তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই।
মুক্তি আছে, আমি তোর আত্মাকে এবার মারবো, সত্যি সত্যি খুন করবো।
এবারে ট্যুরে আসার পর মিরাজ ঘন ঘন নবনীতার সঙ্গে ফোনে কথা বলছে, কিন্তু হঠাৎ করে গত দুই দিন ধরে নবনীতা ফোন ধরছে না। অসংখ্য বার রিং হচ্ছে, তবুও না। মনের ভেতরে বাজে চিন্তা আসছে, আবার ভাবছে ফোনটা হারিয়ে যায়নি তো। কোনো মতে কাজ শেষ করে চিটাগং থেকে ফ্লাইট ধরে দ্রুত ঢাকায় ফিরল মিরাজ। অসংখ্য বার কলিং বেল দেওয়ার পরও দরজা খুলল না, দরজাটা ভাঙতে হলো। ভেতরে সবকিছু ঠিকঠাক, শুধু নবনীতা নেই। বাথরুমে পানি ভর্তি বালতিতে ওর মাথার ঘাড় অদ্ভুত ভাবে ভেসে আছে। ভয়ঙ্কর একটা অবয়ব পেয়েছে নবনীতার মৃত শরীর, শরীর ফুলে উঠেছে, সেই সঙ্গে পানিতে ডুবে থাকা মুখটাও বিভৎস রূপ নিয়েছে। বিভৎস রূপে যেন ওইটুকু পানির গভীরে কি খুঁজছে। ভেজা চুল কোনো আনাড়ি হাতের আঁকা গাছের মতো মৃতের মুখের উপর নিশ্চিত ভাসছে। আশ্চর্য, কি অদ্ভুত মৃত্যু! একই লোকে তবে ভৌতিক মৃত্যু বলে। কিভাবে মারা গেল নবনীতা তা মিরাজ জানতে পারল না। এটা কি আত্মহত্যা নাকি কোনো অশরীর উপস্থিতি বোঝানোর নমুনা, কোনটা? মিরাজ তো অশরীর আত্মা ভূত প্রেত এসব বিশ্বাস করে না। নবনীতা কি ভয়ে পানি ভর্তি বালতিতে পড়ে গেছিল, জ্ঞান হারিয়েছিল, কিংবা স্ট্রোক করেছিল? যাই ঘটুক, সে সময় নিজেকেই দায় মনে হচ্ছে মিরাজের। কেন মেয়েটাকে একা রেখে গেল সে? আসলে ভেতরে ভেতরে মিরাজ যে নবনীতাকে সন্দেহ করছিল সেটা নবনীতা টের পাচ্ছিল। তবে কি অভিমান নিয়ে নবনীতা আত্মহত্যা করল? এত বিভৎস মৃত্যু কেন বেছে নিল মেয়েটা? জাগতিক সবকিছু শান্ত হলো ঠিকই, কিন্তু অজাগতিক কিছু যেন মিরাজকে অশান্ত করছে বারবার। কিন্তু কি সেটা?
আয়নার সামনে একটা ছায়া দৌড়ে গেল না? কি জানা পাচ্ছি, নবনীতার মতো রোগ হলো নাকি? শোনার কলটা সেদিন ঠিক করলাম, আবার পানি পড়ছে। এবারে সব কিছুতে সমস্যা, আর কত বাসা পাল্টাবো আমি? আই এম টায়ার্ড। ওয়াশরুমের ভিতরে কে গান গায়? দরজাটা তো ভেতর থেকে লক। ভেতরে কে?
মিরাজ, টোয়ালেটা দাও তো।
কি নবনীতা? কই, কেউ নেই তো? আমার সঙ্গে তাহলে কথা বললো কে? হ্যালুসিনেশন, আমার হ্যালুসিনেশন হচ্ছে। মাস্ট বি হ্যালুসিনেশন।
এ কি, পানি চাইলে যে?
কি বিভৎস ব্যাপার, এসব কি হচ্ছে? আমি কি তাহলে নবনীতার ভূতকে দেখছি? না না, আই নিড স্লিপ, একটা ফ্রেশ ঘুম দরকার, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। স্লিপিং পিল কি আছে ঘরে? এত নয়েস কিসের? বাজে কটা, এখন ভোর হয়ে গেল নাকি? 3:30।
আজকাল ঘুমের ওষুধেও 6 ঘন্টা ঘুম হয় না।
মুখ হাত ধুয়ে একটা সিগারেট ধরাবো, মাথাটা ফোটা লাগছে। কে?
আমি
এত চমকে যাচ্ছ কেন? আমি তো ওর শুনেই থাকি। তোমার মাথা গরম হয়ে গেছে, পানিতে ডুবিয়ে দি।
না, এটা এটা হতে পারে না। কি হচ্ছে? তুমি মরে গেছো, মরে গেছো।
আগে শুধু রাতের বেলায় মিরাজ ভয় পেত, এখন দিনের বেলায় ভয় পায়। যখন তখন আয়নার সামনে দিয়ে নবনীতা দৌড়ে যায়, ওয়াশরুমে গোসল করে, শাওয়ারে ঝুলে থাকে, সারা বাড়িতে হাঁটাহাঁটি করে। মিরাজ কোনোদিনই বিশ্বাস করত না পৃথিবীতে অশরীরী বা আত্মা বলে কিছু আছে। কিন্তু নিজের সঙ্গে প্রতিনিয়ত যা ঘটছে তাতে আর অস্বীকার করার উপায় নেই। ডাক্তার দেখালো মিরাজ, যথারীতি ঘুমের আর নার্ভ ঠান্ডা করার হালকা কিছু ওষুধ প্রেসক্রাইব করলেন ভদ্রলোক। তাতে উৎপাত সপ্তাহখানে কমলো বোধ হয়, তারপর আবার যেয়ে এসে তাঁতির চরকার মতো নবনীতার অশরীরের ছায়ায় মায়ায় চক্রাকারে ঘুরছে মিরাজ। এর থেকে কোনো মুক্তি নেই। অবশেষে যা কোনোদিন ভাবেনি তাই করতে হলো। এক বাল্য বন্ধুর সাহায্যে শরীর বন্ধ করার তাবিজের খোঁজে এলো। এবার মিরাজ বুঝতে পারছে পৃথিবীতে বড় বড় ডাক্তার সাইকিয়াট্রিস্টের পাশাপাশি এত ফকির কবিরাজ তান্ত্রিকে কেন দেশটায় ভরা। ভূতের ভয় এমন জিনিস যে চোখে দেখা ডাক্তারের প্রেসক্রিপশন এক মুহূর্তে ছুড়ে ফেলে, অদেখা তাবিজ কবজের প্রতি মানুষকে টেনে নেয়। আর সেই টানেই আজ মিরাজ আর বিদ্যুৎ শনির আখড়ায় যাচ্ছে।
তুই এমন ভাবে ব্রিফ করছিস কেন রে? 100% তুই পাবি নাকি? আচ্ছা যাই হোক, আর কত দূর, কোথায় যাচ্ছি আমরা? 2 ঘন্টা ধরে পাজে রাস্তা ফেটলানোতে কোমর তো নিতে পারছে না। তুই এত অস্থির হচ্ছিস কেন? এতটুকু ঝাঁকি তো সহ্য হচ্ছে না, ভূতে যখন থেতলে রেখে যাবে তখন। আর এইসব বড় বড় তান্ত্রিক সাধকরা একটু অন্তরালে থাকে বুঝছিস, চট করে অত সহজে এদের পাওয়া যায় না, কষ্ট করে পৌঁছাতে হয়। ওনাদের ধরতে হলে আরামে লিফটের বোতাম চাপলে তত্তর করে পৌঁছে যাবি, তা না ভাঙা রাস্তায় থেতলানো খেয়ে তারপর পাবি।
চুপ কর, ভাষণ থামা। যদি ওই ব্যাটার তাবিজে কাজ না হয় তোর খবর আছে।
হবে না মানে? ওই লোক শক্ত ধাতু, তোর মুখ দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দেবে।
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে হবে না রে ভাই, শুধু যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিটা উপলব্ধি করতে পারলেই আই এম হ্যাপি।
রাখেন রাখেন ভাই, সামনে কাঁচা রাস্তা, অত দূর রিক্সা যাবে না।
মানে কাঁচা রাস্তা মানে কি? উফ,
মানে মাটি সরু রাস্তা এবং হাঁটতে হবে। চল।
এই দাঁড়া, তুই আমাকে আগে বলিস নি কেন? ওই ব্যাটাকে ধরতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে।
7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার চেয়েও তাবিজটা তোর জন্য বেশি জরুরি, বল জরুরি কিনা। চল, আর একটা বিরক্তিকর কথা বললে এবার আমি ফিরে যাব। মানুষের উপকার করতে এসে এত কথা, এত নালিশ আমি শুনতে পারবো না।
এবার বুঝতে পেরেছি কেন শু না পরে স্যান্ডেল পরতে বলেছিলি না।
থ্যাংক ইউ দোস্ত, হাঁট।
এই নিন আমার তাবিজ, এর হাদিয়া মাত্র 500 টাকা।
আপনি তো আমার প্রবলেমটা শুনলেনই না।
শুনেছি, বিদ্যুৎ মহাশয় আমাকে ফোনে বলেছিলেন।
আপনি ফোন ব্যবহার করেন?
কেন, ফোন ব্যবহার করলে এমন মানে চমকে যাবার কি আছে?
না না, আসলে আপনার সঙ্গে আগে কথা না বলে সমস্যার জটিলতা না জানিয়ে যে দেখা করা যায় না এটা ওকে বলিনি।
ও আচ্ছা, যান। এরপর যখন আসবেন আপনার স্ত্রীর মাথার চুল নিয়ে আসবেন, আর তার ব্যবহার্য জিনিস মানে ধরুন যে পরিধেয় কাপড় বা শাড়ির টুকরা, তারপর না হয় তাবিজ পাবেন, আর ওই তাবিজের হাদিয়া 1000 টাকা মাত্র।
তাহলে এটা কিসের তাবিজ দিলেন? তোকে আমি কি বলেছিলাম?
না মানে জানতে চাইছিলাম যে এই তাবিজটা। মনের সংসারটা ঝেড়ে ফেলুন তো, মনে করেন এটা সেমিফাইনাল তাবিজ, ফাইনাল তাবিজ আরো 1 মাস পর তৈরি করা হবে, 30 দিন পর এই তাবিজ আপনি ফেলে দেবেন তখন।
না মানে দেখুন, চুপ, চল তাকাবে।
হা করে কি দেখছিস,
আমাকে আগে দেখিস নাই?
তাকাবে,
তোকে এখানে আনাটাই ভুল হয়েছে। তুই যে তাবিজ কবজ বিশ্বাস করিস না, এটা আমার আগে বোঝা উচিত ছিল।
দেখ তুই এভাবে বলছিস কেন, লোকটা যে ভণ্ড তা তো বোঝাই যাচ্ছে। আমাকে চুপ করিয়ে দিলি, আমি আমার মৃত স্ত্রীর মাথার চুল কোথায় পাবো বলতো?
চুল না পাস, শাড়ি কাপড় ওসব তো আছে নাকি?
তা এই তাবিজটা দিয়ে কি কাজ করবে জানতে চাবো না?
এটা সঙ্গে থাকলে কোনো অশরীরী আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না।
আর ফাইনাল তাবিজটা?
ভাই মাপ চাই, তোর বউ তোর বউয়ের ভূতরে নিয়ে তুই সংসার কর ভাই, আমি এর মধ্যে নাই।
এর মধ্যে নাই মানে? 500 টাকার তাবিজ যদি কাজ না করে?
এই নে 500 না 1000 টাকা নে, তোর সেমিফাইনাল ফাইনাল কোনো তাবিজই কাজ করবে না। কারণ তাবিজে তোর বিন্দুমাত্র বিশ্বাসই নেই, বিশ্বাস না থাকলে এসব লাইনে কোনো ফল পাওয়া যায় না।
আরে রাখ টাকা, তুই এত রাগ করছিস কেন? এত এত ডিজিটাল তান্ত্রিক আমি আসলে আশাই করিনি বুঝলি।
কি আশা করেছিলি, গোহা মানব? শালা তুই ভূতের সঙ্গে থাক।
অদ্ভুত ভাবে ওই তান্ত্রিকের তাবিজটা ঘরে আনার পর ফুট করে ড্রেসিং টেবিলের পেছনে মিরাজের পারফিউমের ঢাকনাটা গড়িয়ে চলে গেল। ওটা তুলতে গিয়ে আবিষ্কার করলো নবনীতার একটা চিরুনি পড়ে আছে এবং তাতে চুলও রয়েছে। আশ্চর্য, এটা কি কাকতালি নাকি ওই তান্ত্রিক সত্যি সত্যি জানত? বিদ্যুৎ তো বারবার বলেছে উনি অনেক ক্ষমতা রাখেন, কিন্তু সেটা বোঝা যায় না। এদিকে তাবিজটা ঘরে আনার পর সত্যি সত্যি নবনীতার আত্মাকে আর দেখা যাচ্ছে না, এটাও তো সত্যি। ওই আধুনিক তান্ত্রিক কিন্তু তাবিজটা গলায় বা হাতে পড়তে বলেনি, ঘরে রাখলে কাজ হবে বলেছিলেন এবং কাজ হচ্ছে। এবার বাকি সব জিনিসপত্র নিয়ে ফাইনাল তাবিজ আনতে যাওয়া পালা। ততদিনে মিরাজের অবিশ্বাসী বলে তাবিজ কবজ সম্পর্কিত ধারণাটা বেশ পাল্টেছে। 30 দিন পর প্রথম তাবিজটা ফেলে দিয়ে তান্ত্রিকের আস্তানে গিয়ে দেখে উনি উধাও, কোথায় গেছেন কেউ জানে না। এটাও নাকি তার সাধনার ফল। তবে ফোনটা বাজছে, যে ধরছে সে অপরিচিত। ব্যাস আর কি, বাড়ি ফিরে আবার সেই ভয়ঙ্কর চরকার ঘূর্ণিতে বন্দী হল মিরাজ।
আমাকে সরানোর এত চেষ্টা, একটু ফোন করবো না তবুও পড়লি না?
আমি মরে যাবো তো, বিশ্বাস করো
বিশ্বাস, তোকে আমি বিশ্বাস করি না, আমাকে তুই অবিশ্বাস করেছিস, তোর জন্য আমাকে মরতে হয়েছে।
মেনে ভালো, আছে মেনে ভালো,
মৃত্যু তো খুব সোজা, মরে যা।
আগে তো শুধু নবনীতার আত্মা আসত, এখন ওই অপরিচিত লোকের আত্মাটাকেও মিরাজ দেখতে পায়। তান্ত্রিকের কাছ থেকে তাবিজটা এনে সেটা ফেরার ফল। লাভের মধ্যে লাভ, বাড়িময় অপমৃত্যুর দুইটা আত্মা বাস করছে। আগে শুধু ভয় পেতে মিরাজ, আর এখন অশরীর আত্মা ওকে মারতে আসে, গলা চেপে ধরে, আবার আত্মহত্যার জন্য শাসিয়ে যায়। অশরীরের ছায়া রাখি কোনোভাবে ওর পিছু ছাড়বে না। প্রতি রাতে মিরাজ অপেক্ষা থাকে, আজ রাতটা বাঁচবে তো? মানুষে আর ভূতে কতদিন যুদ্ধ চলে?
কি চাও তুমি, কি চাও বাবা? কিসের চুল? ও আমি তো ওইসব তান্ত্রিকের আস্তানায় ফেলে এসেছি।
কেন কেন ফেলে এসেছিস? আমি এই বাড়িতেই থাকবো, এখানে থাকবে আমার সব কিছু। ওই তান্ত্রিকের আস্তানে আমার চুল পড়ে আছে, আমার আত্মাটা কষ্ট হচ্ছে।
আমি আমি কালই নিয়ে আসবো, কালই নিয়ে আসবো।
এক্ষুনি যা, আমার জিনিসের বাড়িতে নিয়ে আয়, আমার জিনিসই বাড়িতে নিয়ে আয়। আমার কোনো জিনিসে তুই হাত দিবি না, হাত দিবি না, শেষ করে দেব তোকে, শেষ করে দেব।
এই আপনার গল্প?
ছি, আমি চাই আমার এই গল্পটা নিয়ে কোনো একটা ভূতের সিনেমা তৈরি হোক, প্লিজ।
দেখুন, আমাদের দেশে ভূতের সিনেমার কালচারটা এখনো তৈরি হয়নি। আমি শখের বসে 2-3টা তৈরি করেছি আর কি, তাছাড়া আপনার গল্পে অনেক উদ্ভট বিষয় আছে, সেসব নিয়ে লিখতে গেলে চিত্রনাট্য দুর্বল হয়ে যায়।
আমি তো যে কোনো সময় ভূতের হাতে মারা পড়বো। প্লিজ আপনি আমার এই গল্পটা থেকে কিছু একটা তৈরি করুন, জগতে যে আমাদের সঙ্গে ছায়ের মতো অশরীরী আত্মাও বাস করে এটা লোকে জানুক।
দেখুন, ভূতের ভয় হোক আর স্বাভাবিকভাবেই হোক, আমরা সবাই আসলে মারা যাচ্ছি, কেউ পৃথিবীতে থাকতে আসেনি। বারবার আপনি আপনার মৃত্যুর কথা বলে আমাকে বিচলিত করবেন না প্লিজ।
আমার কথা আপনি বিশ্বাস করেননি না?
এক এক মানুষের বিশ্বাসের প্রেক্ষাপট এক এক রকম, তবে আমি ভূত অশরীরী এসব বিশ্বাস করি না, শুধু লিখি।
আমার গল্পটা আপনি লিখলেই লোকে বিশ্বাস করবে?
কেউ বিশ্বাস করবে না, ভাববে এটা লেখকের কল্পনা। লেখকের কল্পনা কতটা বিশ্বাসযোগ্য সেটা তো ঠিক করে অন্যরা। আপনি ঘটনার মধ্যে আছেন, তাই আপনার কাছে বিষয়টা এত অর্থবহ। সরি, আজ আর সময় দিতে পারছি না, আমার একটা কাজ আছে।
ঠিক আছে, আমি আবার আসবো, আপনি একটু ভাবুন, তারপর আমাকে জানান। কার্ডটা রেখে গেলাম, হ্যাঁ আসি।
কোথা থেকে যে এইসব লোকজন ভূত ধরে নিয়ে আসে আমার কাছে কে জানে। হাস্যকর গল্প। মধ্যরাতে অপরিচিত এক লোক অন্যের বাড়ির ওয়াশরুমে আত্মহত্যা করেছে, আর ভূত ওই ভদ্রলোকের ওয়াইফকেও ওয়াশরুমে মেরেছে। এখন তিনি পরিচিত অপরিচিত দুটি ভূত নিয়ে বাস করছেন। গাঁদাখুরি গল্পের একটা লিমিট থাকে। আরে আমি ভূতের গল্প লিখি বলে কি অন্যায় করে ফেলেছি নাকি? যে যার মতো ভূত ধরে আমার কাছে চলে আসবে, গল্পটা নিয়ে ভূতের সিনেমা বানান। মা আমার বাড়ির আবদার, আশ্চর্য যত নষ্টের গোড়া ওই টিপু। কতবার বলেছি যাকে তাকে আমার ঘরে ঢুকতে দিবি না, যেই বলল লেখকের কাছে গল্প বলবো অমনি সে তাকে উড়িয়ে নিয়ে আসবে। টিপু, এ টিপু, আমাকে জিজ্ঞেস না করে অনুভূতি না নিয়ে কাউকে আমার সঙ্গে দেখা করতে দিবা না। মাথা চুলকাচ্ছ কেন? কথা কানে গেছে?
নবনীতার কোনো জিনিস মিরাজের বাড়ি থেকেও সরায়নি, তবে তাবিজের জন্য দেওয়া চুল আর কাপড় খুঁজে পাওয়া যায় না। সামান্য কথা চুল আর পুরনো কাপড়ের টুকরোর জন্য নবনীতার আত্মা কেন এত মরিয়া মিরাজ জানে না, জানতে চায়ও না। মিরাজ জানে জগতে ভূতপ্রেত অশরীরীর একটা দখল অবশ্যই আছে। সে দখলের মধ্যে কিভাবে যেন মিরাজ পড়ে গেছে। কেউ কেউ হাসবে, তবে এটাই সত্যি। এখন আত্মাদের সঙ্গে বাস করে ওর অভ্যেস হয়ে গেছে। একসময় খুব প্রশ্ন করত নিজেকে, অপরিচিত লোকটা কেন ওর বাড়ির ওয়াশরুমে মারা গেল, কেন নবনীতার লোকটার একটা রক্ত মাখা কাফলিং যত্ন করে লুকিয়ে রেখেছিল। ওই কাফলিং তো মিরাজের নয়, বরং অপরিচিত লোকটা। মিরাজ লাশটার শার্টের বাম হাতায় অন্যটা দেখেছিল। তবে কি লোকটার সঙ্গে নবনীতার আপত্তিকর কিছু ঘটেছিল? সেসব জানার অধিকার নিয়তি মিরাজকে দেয়নি, তাই ও জানতেও পারেনি কাফলিংটা হঠাৎই জহুরার কাছ থেকে সরিয়ে ফেলতেই নবনীতা লুকিয়েছিল। তারপর ভুলে গেছে হয়তো, ও শুধু একটা বৃথা ভাবনা। বারবার গল্পকারের কাছে যাওয়ার পর অবশেষে তিনি মিরাজের গল্পটা নিয়ে এবং সঙ্গে আরো কিছু জুড়ে একটা চিত্রনাট্য তৈরি করলেন, অশরীরী ছায়। মিরাজের বাড়িতে অনেকাংশ শুট করা হলো। যেদিন শুটিং শেষ হলো সেদিন রাতেই মিরাজের রক্তাক্ত লাশ ওর ওয়াশরুমে পাওয়া গেল। গল্পকারের আফসোস হলো ভীষণ। তারপর গল্পকারের গল্প ততদিনে কাঁচি ঘরে ঢুকেছে, অর্থাৎ এডিটিং হচ্ছে অশরীরী ছায়। পুরো এডিটিং এর পর গল্পকার ছবিটা নিয়ে বসলেন একা। যেহেতু তিনি চিত্রনাট্যকার এবং একাই একসঙ্গে ডিরেক্টরও, সেহেতু নিজের কাজের প্রেশার তো তিনিই বেশি নেন। পর্দার ছবিটা দেখতে দেখতে হঠাৎই লক্ষ্য করলেন,
আরে এটা কিসের শেড? এ কি কি দেখা যাচ্ছে এইসব আলাদা করে? শুটিং এর সময় তো ক্যামেরা এইসব শেড ছিল না। এ কি এ কি শেডের সংখ্যা তো বাড়ছে, 1, 2, 3টা শেড। তার মানে মিরাজ স্যার যে বলেছিলেন সেটা সত্যি? সেটা সত্যি নাকি? আমি তো বিশ্বাস করিনি। উনি তো 2টা আত্মার কথা বলেছিল, তৃতীয় আত্মাটা কার? আমি মারা পড়বো নাকি? ও গড, 3টা শেড কেন?
তোমার পেছনে দেখো, আমরা 3 জনই আছি।
অশরীরী ছায়া সিনেমা শুরুর আগে পর্দায় লিখে দেয়া হলো এই গল্পের প্রতিটি চরিত্র কাল্পনিক। যদি মৃত অথবা জীবিত কারোর সঙ্গে এই গল্পের বা কোনো চরিত্রের কোনো সাদৃশ্য পাওয়া যায়, তবে সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। আর তারপর গল্পকার নিজে লিখলেন, তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জগতে ভূত প্রেত অশরীরে অচ্ছিত্ত ছায়ারা মানুষের সঙ্গে প্রতিনিয়ত বাস করছে। ওদের এই কুয়াশাচ্ছন্ন বসবাস ততদিন পৃথিবীতে থাকবে যতদিন মানুষ থাকবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। এরপরে গল্পকার আর কোনো ভূতের চিত্রনাট্য লেখেননি, কিন্তু কেন তা জানা যায়নি। কে জানে, হয়তো অশরীরী ছায়ারা গল্পের লেখা থেকে উঠে এসে এখন লেখকের সঙ্গে বাস করছে, যে ছায়ারা আসলে আত্মা। শরীরবিহীন এরা কুয়াশায় মিলেমিশে আরো ধোঁয়াতে চলাফেরাতে স্বস্তি বোধ করে, সেই সঙ্গে কখনো কখনো শরীরী মানুষও এদের সঙ্গে থাকে, যেমন আছেন এই গল্পকার। এতক্ষণ ধরে চলছিল কুয়াশা প্রস্তুতি বা ইগলো আইসক্রিমের অশরীরী ছায়া নামক গল্পটি, যা লিখেছেন মাসুদুর রহমান মেঘনা। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। মিনারের চরিত্রে রেহান, নবনীতার চরিত্রে প্রিয়মিতি, আগন্তুকের চরিত্রে মঞ্জু, অপরিচিত ব্যক্তির চরিত্রে পুলক, লতিফুল ইসলামের চরিত্রে রিফাত, জহুরার চরিত্রে মেঘনা, বিদ্যুতের চরিত্রে মীরা, তান্ত্রিকের চরিত্রে সেতু, গল্পকারের চরিত্রে প্রীতি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। এবং অশরীরী ছায়া নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং সাউন্ডে ছিলেন গালিব দেবপ্রিয়রাজ। আজকের মতন এখানে শেষ হয়ে যাচ্ছে কুয়াশা ব্রতলু আইসক্রিম। আগামী সপ্তাহে আবার নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছি, সে পর্যন্ত বিশেষ সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। Exclusively on FusionBD.com.